আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিনে আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এমন একটি সময়ে অবস্থান করছি, আর কিছুদিন পর আমাদের সামনে পবিত্র রমাদান মাস আগমন করবে, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যে পথ নির্দেশিকা, যে গাইডবুক নাজিল করেছেন এই রমাদান মাসে, এই মাস আমাদের সামনে আর কিছুদিন পরেই চলে আসবে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা বলবো। আজকে রমাদানের যে আগের মাস শাবান মাস, এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পাড়ায় মহল্লায় শাবান মাসের একটি বিশেষ রাত্রিকে গুরুত্বের সাথে ইবাদতের উদ্দেশ্যে আমরা সেই রাত্রি যাপন করে থাকি, রাত্রি পালন করে থাকি। এই ব্যাপারে পবিত্র কোরআন এবং সুন্নার, পবিত্র কোরআন এবং সুন্নার মূলনীতি কী, পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে এই রাত্রির ইবাদতের বাস্তবতা, এই রাত্রির ইবাদতের অবস্থান কোরআনুল কারিমে এবং সহিহ হাদিসে কতটুকু, সেটি আমরা জানতে চাই। যেহেতু একজন মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, একজন মুসলিম কি আমাদের সমাজের ইমাম সাহেবের কাছে আত্মসমর্পণকারী, আমার কাছে আত্মসমর্পণকারী, সমাজের পীর মাশায়েকদের কাছে আত্মসমর্পণকারী, কার কাছে আত্মসমর্পণকারী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন, আমি এবং আপনি আত্মসমর্পণ করেছি তখনই বোঝা যাবে যখন আমি এবং আপনি তার নির্দেশগুলো পালন করব, তখনই আমার আত্মসমর্পণের মাত্রা কতটুকু আছে সেটা বোঝা যাবে, আমার আনুগত্যের লেভেল কোন পর্যায়ে আছে সেটি তখনই বোঝা যাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বাস্তবায়নে আমি এবং আপনি কতটুকু আমার স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে কাজ করছি। আল্লাহর হুকুম চলে আসার পরে আমার নিজের মতকে, আমার নিজের চিন্তাকে, আমার সামাজিক অবস্থাকে, আমার বাপদাদাদের থেকে আগত কালচারকে, আমাদের জাতীয় কালচারকে, এই ব্যাপারগুলো কোরআন এবং সুন্নার সামনে আনার পরে যে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি কোরআন এবং সুন্নার আলোকে, সেই সিদ্ধান্ত আমি এবং আপনি কতটুকু মেনেছি সেটির উপর নির্ভর করবে আমার আনুগত্যের লেভেল কতটুকু আছে, আমার আনুগত্যের মাপকাঠি কেমন সেটি নির্ভর করবে, বোঝা যাবে যে আমি কত নাম্বার মুসলিম, আমি কত নাম্বার মুসলিম সেটি বোঝা যাবে আমার আনুগত্যের উপর। প্রিয় ভাই ভাইয়েরা, এই যে আমি এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করছি, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষই আল্লাহর জন্য ইবাদত করে, কি হলো এখানে, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করি। যে লোকটা আজকে পথ হারিয়ে সরল সঠিক পথকে উপেক্ষা করে, যে লোক আজকে একজন ভদ্র মানুষের কবরে গিয়ে সিজদা করছে, তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন আপনি এখানে সিজদা করছেন তো কাকে সিজদা করছেন, কার ইবাদত করছেন, সেও বলবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। তাহলে এখানে সিজদা করছেন কেন? উনি আপনাকে অনেক রকমের কারণ বলবে, যে উনাকে যদি খুশি করতে পারি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে একজন মাজার পূজারী, একজন কবর পূজারী, সেও বলে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করছি, সেও এটাকে ইবাদত মনে করে। অনুরূপভাবে এই দিনের মধ্যে যারা নতুন নতুন ইবাদতের চালু করেছে, নতুন নতুন ইবাদতের সংযোজন যারা করেছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন এটি কেন করছেন, তারাও বলবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই কাজ করছি। এখন দুনিয়ার জীবনে আপনি দেখেন, একজন মানুষ একটি কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানিতে কখন আসতে হবে, কখন যেতে হবে, কার ডিউটি কতক্ষণ, অ্যাপয়েন্টমেন্ট লেটারে সব লেখা আছে। এটা হচ্ছে আপনার কাজের সময়, এই সময় আপনি অফিসে আসবেন, এই সময় অফিস থেকে চলে যাবেন। ধরেন একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধরেন আপনি চাকরি করছেন, সেখানে সময় হচ্ছে 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আপনাকে ডিউটি দেয়া আছে যে আপনি এই সময়ে অফিসে থাকবেন আর 5টি শ্রেণীতে আপনি গিয়ে তাদেরকে শেখাবেন, সেখানে আপনি আলোচনা করবেন, লেকচার দিবেন। এটা আপনাকে বুঝিয়ে দেয়া হলো। এখন আপনি প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা এত বেশি, কিংবা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা আপনার বেশি, কিংবা যিনি মালিক প্রতিষ্ঠানের তাকে আপনি অনেক ভালোবাসেন, এই ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি দেখাতে যাচ্ছেন, তখন ওনারা যে নিয়ম কানুন আপনাকে দিয়ে দিয়েছে যে 8টা থেকে 3টা পর্যন্ত স্কুলে থাকতে হবে, প্রতিষ্ঠানে থাকতে হবে, আপনি ওনাদের এই নিয়মকে উপেক্ষা করে আপনি 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস করেন, আপনি নিজের মতো করে অফিসে যাচ্ছেন 3টায় আর আসতেছেন 6টায় কিংবা রাত 8টায়। তাহলে এইভাবে যে আপনি অফিসে যাচ্ছেন, এই যাওয়া থেকে আপনি বেতন পাবেন? পাবেন? পাবেন না। আপনি যদি যুক্তি দেখিয়ে বলেন যখন কেউ অফিস করে না তখন আমি অফিস করি, আমার অফিসের প্রতি কত মায়া, এই কথা বললে কি বেতন দিবে মালিক? দিবে না। তাহলে উনি বলতেছেন যে আমি মালিকের জন্যই তো কাজ করছি, তারপরেও মালিক বলছেন না তোমাকে বেতন দেয়া যাবে না, কারণ তোমার ডিউটি যখন ছিল তখন তুমি আসো নাই। অনুরূপভাবে একজন টিচার, তাকে ঠিক করে দেয়া হয়েছে আপনি এই এই শ্রেণীতে যাবেন, এই এই পিরিয়ডে আপনি যাবেন ক্লাস দিতে, উনি ওনার নিজের মতো করে, ওনার ক্লাস 5টা আছে, উনি 8টা 10টা ক্লাস করতে চাচ্ছেন অন্য সময়ে গিয়ে, ওনার এই আবেগ, ওনার এই ভালোবাসা কি প্রতিষ্ঠান গ্রহণ করবে? করবে না। অনুরূপভাবে আপনি যখন মুসলিম হয়ে গেলেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার নিজেকে সমর্পণ করলেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডবুক দিয়ে দিয়েছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে সব লেখা আছে যে আপনি কখন কি কি ডিউটি পালন করবেন, এটিকে উপেক্ষা করে আপনি আপনার নিজের মতো করে যদি ইবাদত করেন আল্লাহকে খুশি করানোর জন্য, তাহলে সেই কাজ করার ফলে কি আপনি কোনো রকমের প্রতিদান পাবেন? পাবেন না। বরং দুনিয়াতে যেমন আপনার চাকরি থাকবে কি থাকবে না এটা নিয়ে টানাটানি লেগে যাবে, অনুরূপভাবে এই দিনের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইড বুক, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নার বাহিরে গিয়ে নিজেদের মন থেকে মগজ থেকে বের করে যারা ইবাদত চালু করেছেন, তারা আল্লাহর জন্য বলছেন ইবাদত করছি, আমরা করতে পারেন, কিন্তু আপনার এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ, যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন, মসজিদের ইমাম হতে পারে, একজন বড় মাপের আলেম হতে পারে, সমাজের পীর মাশায়েখ হতে পারে, যাই হোক না কেন, যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করবে যে কাজের ব্যাপারে আমরা বলি নাই, যে ইবাদতের ব্যাপারে আমরা নির্দেশ দেই নাই, আমরা দেখিয়ে দেই নাই, কোরআন দেখায় নাই, রাসূলের সহি হাদিস দেখায় নাই, এমন কোন কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করছেন ফাহুয়া রদ, এটি পরিত্যক্ত, রিজেক্টেড, এটাকে গ্রহণ করা হবে না। বরং এই টাইপের নতুন নতুন ইবাদত যারা করে তাদের ব্যাপারে, তাদের এই আমলের ব্যাপারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কথাটি আমি আমার খুতবার শুরুতে বলেছি, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে এই দিনের মধ্যে নতুন নতুন ইবাদতের সংযোজন, সবচেয়ে নিকৃষ্ট কাজ। সবচেয়ে নিকৃষ্ট কাজ কেন? একজন লোক মদ খাচ্ছে, সে জানে মদ খাওয়া হারাম, একজন লোক ব্যভিচার করছে, সে জানে ব্যভিচার করা হারাম, একজন লোক মিথ্যা বলছে, সে জানে মিথ্যা কথা বলা হারাম, সেখান থেকে তাওবা করার চান্স ওই ব্যক্তির আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার সুযোগ তার জন্য আছে, কিন্তু যে ব্যক্তি বিদআত চর্চা করছে, সে মনে করছে এটি ভালো কাজ, এটি পুণ্যের কাজ, এটি নেকির কাজ, সে এটিকে ভালো মনে করেই করছে, এই জন্যে ওই বিদআতী ব্যক্তির জন্য তাওবা করার কোনো সুযোগ নাই, এই জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট কাজ। সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দিনের মধ্যে নতুন ইবাদতের প্রচলন, কারণ আপনি যখন দিনের মধ্যে নতুন ইবাদতের প্রচলন করলেন, তার মানে আপনি নীরব ভাষায় বোঝাতে চাচ্ছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য পর্যাপ্ত ইসলাম রেখে যেতে পারেননি, নাউযুবিল্লাহ মিন যালিক, আপনি বোঝাতে চাচ্ছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে যেই নির্দেশ পেয়েছিলেন তিনি সেটা মানুষের কাছে যথার্থভাবে পৌঁছাতে পারেননি, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, এই দিনের মধ্যে নতুন কোনো ইবাদতের, নতুন কোনো ইবাদত সংযোজনের কোনো চান্স আমি রাখি নাই। আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলেছিলেন, আলা হাল বাল্লাকতু, হে মানুষেরা তোমরা বলো তোমাদের কাছে কি আমি আল্লাহর বাণী পৌঁছে দিতে পেরেছি? তখন সবাই জুড়ে বলে উঠেছিল, হ্যাঁ আপনি পেরেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তারা স্বীকার করেছে আমি তোমার বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছি। তাহলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে আমাদের কাছে সম্পূর্ণ ইসলাম পেশ করেছেন, সেখানে নতুন কোনো জিনিসের সংযোজন যখন আপনি করছেন, আপনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে পূর্ণাঙ্গ রূপে পেশ করতে ব্যর্থ হয়েছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই দিনের মধ্যে নতুন ইবাদত এই সংযোজন হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পাপ, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, আল্লাহ রাসূল বলেছেন যত রকমের অ্যাক্টিভিটিস আছে, অ্যাকশন আছে, কাজ আছে, সমস্ত কাজের মধ্যে নিকৃষ্ট কাজ হচ্ছে দিনের মধ্যে নতুন নতুন ইবাদতের সংযোজন। ইহুদিরা ধ্বংস হয়েছে একমাত্র এই কারণে, তারা তাদের দিনের মধ্যে নতুন নতুন সংযোজন করেছিল। খ্রিস্টিয়ানরা পথ হারিয়েছে একমাত্র এই কারণে, তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানের বাইরে নিজেদের পছন্দ মতো কাজ তারা সেখানে ঢুকাচ্ছিল। এই জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট কাজ, প্রিয় ভাইরা। এই জন্য ইবাদতের ক্ষেত্রে শরিয়াতের একটি মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইবাদাতি আল মানউ। ইবাদতের ক্ষেত্রে শরিয়াতের মূলনীতি হচ্ছে সেটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রাসুল করেছেন সেটি পাওয়া না যাবে। আমি কথাটি আবারও বলছি, ইবাদতের ক্ষেত্রে, আনুষ্ঠানিক ইবাদতের ক্ষেত্রে শরিয়াতের মূলনীতি হচ্ছে সেটি ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত রাসুল করেছেন সেটি পাওয়া না যাবে। রাসুল করেছেন সেটি যদি পাওয়া না যায় তাহলে আপনি সেটি করতে পারবেন না। যেমন প্রতি রাকাতে আমরা কয়টি করে সিজদা দেই? দুইটি করে। রাসুলও দুইটি সিজদা দিয়েছেন, এখন আপনি চাচ্ছেন তিনটি সিজদা দিবেন, কারণ সিজদা দেয়া তো ভালো কাজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কোরআনেও একটি আয়াত আছে সূরা আলাকে, আর হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। তাহলে আপনি চিন্তা করলেন সিজদা এত ভালো কাজ, আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যাবে, তো আমি এক রাকাতে তিনটা করে সিজদা দিব, আপনার সলাত আদায় হবে? হবে না। কারণ কি? কারণ রাসূল এভাবে দেখিয়ে যান নাই। সুতরাং ইবাদতের ক্ষেত্রে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখিয়ে গিয়েছেন আমাদেরকে ইবাদত ওরকম ভাবেই করতে হবে, সাহাবীরা যেভাবে করেছেন ওভাবেই করতে হবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের কথা বলে দিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাকে জানিয়েছিলেন যে ফাসায়ারা ফিহি ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্য থেকে যে পরবর্তী সময়ে যারা এই দুনিয়ায় আসবে তারা দেখবে অনেক রকমের মত পার্থক্য আছে। এক একজন ইমাম সাহেব এক এক রকমের আলোচনা করছেন, এক একজন মানুষ এক এক রকমের ফতোয়া দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন অনেক রকমের মত পার্থক্য তোমরা সমাজে দেখবে, ফা আলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হবে আমার সুন্নাতকে অনুসরণ করা, আমার মূলনীতিকে অনুসরণ করা, আমার রীতিনীতিকে অনুসরণ করা। আর রাসূলের মূলনীতি হচ্ছে আল্লাহর কোরআন এবং তার রেখে যাওয়া সুন্নাহ, তার রেখে যাওয়া সহিহ হাদিস। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন, আর তোমাদের উপর আমার সুন্নাতের উপর অনুসরণ করা এবং খিলাফাতে রাশেদা, যারা ন্যায় নিষ্ঠবান খলিফা ছিলেন, এই খলিফা আবু বকর ওমর ওসমান আলী, ওনারা যে বেসমেন্টের উপর ইবাদত করেছেন তোমরা সেটির উপরে ইবাদত করবে। তাহলে আমি এবং আপনি আজকে যদি কোনো ইবাদত করতে যাই সেটি রসুল করেছেন কি না আমাকে খোঁজ নিয়ে করতে হবে, কারণ এটি আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কারণ আমি এত কষ্ট করে রাত জেগে ইবাদত করব আর আমার গুনাহ হবে এমন ইবাদত আমি করতে চাই না, এমন ইবাদত আমি করতে চাই না। আমি এমন ইবাদত করতে চাই যে আমি রাত জেগে পরিশ্রম করব আর সেটি আমার আমল নামায় সওয়াবের খাতায় লেখা হবে, আমি এমন আমল করতে চাই। আর সেটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি যে ইবাদত করবেন সেটি রাসূলুল্লাহ করেছেন না করেছেন কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খোঁজ নিতে হবে। রাসুল যদি করে থাকেন আপনি করবেন, সাহাবিরা যদি করে থাকেন আপনি করবেন, রাসুল যদি না করে থাকেন আপনি করতে পারবেন না, সাহাবিরা যদি না করে থাকেন আপনি করতে পারবেন না, যদি করেন এটার ফলাফল আপনি নিজে ভোগ করবেন, এর জন্য আমরা দায়ী হব না। আপনি যদি নিজের চিন্তায় নিজের চেতনায় কোনো আমল করেন সেটির দায় দায়িত্ব আপনার নিজের উপর বর্তাবে, কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে আপনার আমল নামা আপনি পাবেন। এজন্যে ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে সচেতনতার সাথে ইবাদত করতে হবে। প্রিয় ভাইয়েরা, আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে আমরা দুনিয়ার মানুষেরা নগদটা এত ভালো বুঝি, নগদের ব্যাপারে আমাদের এত চমৎকার কনসেপ্ট, আমাদের ক্লিয়ার, নগদের ব্যাপারে আমাদের আগ্রহটা অনেক বেশি, আমরা অনেক কনসিয়াস, আমরা খুবই সচেতন। একজন মানুষ, যে লোকটা আপনার হাত নাই পা নাই, এরকম একজন প্রতিবন্ধী ব্যক্তিও যদি বাজারে ফল কিনতে যায়, সে ফলটা হাতে নিয়ে নাকের কাছে নিয়ে দেখে যেটার অবস্থা কেমন। বাজারে মাছ কিনতে গেলে আপনি মাছের মাথার এখানে যে একটি অংশ আছে এটি আপনি উঠিয়ে দেখেন যে ভেতরে কেমন লালচে কালার না কালার ডিসকালার হয়েছে, আপনি বুঝতে চেষ্টা করেন মাছটা কি পুরান না নতুন। আপনি ফল কিনতে গিয়ে ফরমালিন ফ্রি কিনা আপনি যার কাছ থেকে কিনছেন তাকে জিজ্ঞেস করেন, কারণ এটি আপনি নগদে পাচ্ছেন। কিন্তু আফসুস হচ্ছে আপনাদের মতো লোকদের জন্য, আমাদের মতো লোকদের জন্য, আফসুস হচ্ছে এই সমস্ত মুসলিমদের জন্য যারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছে আল্লাহর ইবাদতে, যে ইবাদত তাদেরকে জান্নাত পর্যন্ত নেওয়ার পেছনে ওয়াসিলা হবে, সেটি করার ক্ষেত্রে আমি এবং আপনি পরীক্ষা করছি না, যাচাই করছি না। আমি এবং আপনি দায় সারাভাবে সেই ইবাদত করে যাচ্ছি, অথচ খবর নাই এটি আমার আমল নামায় সওয়াবের খাতায় লেখা হচ্ছে না গুনার খাতায় লেখা হচ্ছে। অবাক অবাক বিষয়, অবাক বিষয়। আপনি আখিরাতটাকে অনেক দূরে মনে করছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই সমস্ত কুফাররা, বেদিনরা, যারা দিন পছন্দ করে না, যারা আখিরাত চায় না, ওই সমস্ত ব্যক্তিরা এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং এটাই চিরস্থায়ী। এই দুনিয়ার প্রাপ্তি, এই দুনিয়ার আনন্দ ফুর্তি, এগুলো খুবই সাময়িক সময়ের জন্য। কিন্তু আপনার যে কাজ, আপনার যে অ্যাকশন আপনি করছেন, এটির উপর নির্ভর করছে আপনার অনন্তকালের জীবনের পরিণতি। সেই ব্যাপারে আপনি বেখেয়াল, সে ব্যাপারে আপনি, আপনার বাপ দাদারা যা করে এসছে, আপনার সমাজের মানুষেরা যা করছে, আপনি দায় সারাভাবে সেটির পেছনে সময় দিচ্ছেন, আপনি হবেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আপনার গোনা তো আমি মনে করি ডাবল হবে, এই কারণে যে লোকটা ভালো কাজ করছে না, আপনি একটি বিদআত চর্চা করে ভালো কাজের নামে মনে করছেন ভালো কাজ করছেন, আরেকজন লোক এই কাজটি করছে না, আপনি করে তো ডাবল ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক হলো আপনি গোনার ভাগিদার হচ্ছেন, আপনার আমল নামায় গোনা লেখা হচ্ছে কারণ আপনি একটি অবৈধ কাজ, আপনি একটি নাজায়েজ কাজ, একটি নতুন আবিষ্কারের মতো ইবাদত আপনি পালন করছেন, এর জন্য আপনার একটা গোনা হবে। এর পাশাপাশি আপনি সময়ের অপচয় করছেন, এই সময়ে আপনি অনেক ভালো কাজ করতে পারতেন, আপনি করছেন না, এই সময়ের অপচয়ের কারণে আপনার গোনা হতে পারে। এই জন্যে এই শাবান মাসে আমাদের বাংলাদেশে শবে বরাত নামে একটি দিবস, একটি রাত উদযাপন করা হয়। এই ব্যাপারে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উদযাপন করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে এই রাত্রিকে উদযাপন করেছেন, এটি না জেনে আপনারা কেউ এই দিনের কোনো রকমের আমল, এই রাতের কোনো রকমের আমল করতে পারেন না। যদি করেন তাহলে সেটির দায়িত্ব আপনি নিজে নেবেন, ওই রাত্রিতে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি আপনার আমল নামা নিয়ে হাজির হবেন, আমাদের কিছু করার থাকবে না। এই জন্য সময় থাকতে আপনাদেরকে সচেতন করছি আল্লাহর রাসূল কি বলেছেন, সহিহ হাদিসে কি এসছে, আল্লাহ রাসূলের জীবনে কি আমল ছিল, এগুলো অস্পষ্ট না। কোরআন আছে, রাসূলের রেখে যাওয়া অনেক হাদিস গ্রন্থ এখন তৈরি হয়েছে, বুখারি আছে, মুসলিম, তিরমিজি, ইবনু মাজা, নাসাই, আবু দাউদ, সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ, অসংখ্য হাদিসের গ্রন্থ আছে, বাংলায় হয়েছে, আপনি নিজে পড়ে পড়ে সমাধান পেয়ে যাবেন, আমাদেরকে জিজ্ঞেস করার দরকার নাই, আপনি নিজে পড়ে পড়েই সমাধান পেতে পারেন। এই জন্য আসুন এই ১৪ শাবান দিবাগত রাত্রিতে আমাদের দেশের মানুষেরা সারা রাত জেগে যে ইবাদত করে, এই ইবাদতটুকুর পেছনে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, সাহাবিদের আমল কী ছিল এই রাত্রিতে সেটি আমরা দেখব ইনশাআল্লাহ। যদি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে সারা রাত জেগে ইবাদত করে থাকেন, রাসুলে করিমের সাহাবায়ে কেরাম যদি এই রাত্রিতে এই রাত্রির গুরুত্ব বুঝে তারা যদি এই রাত্রি যাপন করে থাকেন, উদযাপন করে থাকেন, তাহলে আমরা অবশ্যই করব। আর রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না করে থাকেন, তার সাহাবিরা যদি না করে থাকেন, তাহলে আমি করতে পারবো না, আপনারা করতে পারবেন? তাহলে প্রশ্ন করবেন যে রাসুল করেছেন কি করেন নাই সেটি তো পরের কথা, আমাদের সমাজের বাবারা, আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের সমাজের মসজিদের হুজুররা তো এটি পালন করছে। তাহলে আমি প্রশ্ন করতে চাই, আপনার বাবা, আপনার দাদা, আপনার মসজিদের ইমামকে কি আপনি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে। আর আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইবাদত করতে বলেন আপনি করবেন, আর যেখানে আল্লাহ ইবাদত করতে বলেন নাই সেখানে আপনি না করাটাই ইবাদত। আল্লাহ যেটা করতে বলেছেন সেটি করা ইবাদত, আর যেটি নিষেধ করেছেন সেটি না করা ইবাদত, সেটি না করা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এখন আসুন আমরা এই শবে বরাত সম্পর্কে আলোচনা করি, পবিত্র কোরআন এবং রাসূলের সহি হাদিসে কি আছে এই আলোচনা করে আমরা সত্যের যে রেজাল্ট পাবো সে অনুযায়ী আমল করব। সত্য যেটা স্পষ্ট হবে আপনার বিবেকের কাছে, সত্য স্পষ্ট হওয়ার পরে আপনার সমাজ, আপনার সমাজের মানুষেরা সবাই যদি মিথ্যার পক্ষে থাকে আর আপনি একা সত্যের পক্ষে, তাহলে আপনিই হবেন বিজয়ী, কারণ আপনি সত্যের পক্ষে আছেন। হাজার হাজার মানুষ যদি একটা মিথ্যা কথা বলে সেটি কি কোনোদিন সত্য হতে পারে? কোটি কোটি মানুষ যদি মিথ্যা বলে সেই মিথ্যা এত মানুষ বলার কারণে কি সত্য হয়ে যেতে পারে? না, হতে পারে না। সত্য যদি একজনও বলে সেটি সত্য, কেউ যদি নাও বলে তারপরও সত্য, আজীবন সত্য। শবে বরাত এই শব্দটি আরবি কোনো শব্দ না, কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। রাসুলের হাদিসগুলো কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে দেখুন এই যে শবে বরাত শব্দটা আসলো, এটি কোরআনে এবং হাদিসে কোথাও এই শব্দেরই উল্লেখ নাই। তার মানে এটি যে মানুষের মন গড়া একটা বানানো কাজ, এর নাম থেকেই প্রকাশ পায়। শবে বরাত এটি আরবি শব্দ না, এটি ফার্সি শব্দ। শব মানে হচ্ছে রাত্রি, আর বরাতের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটি হচ্ছে অর্থাৎ স্থির করা, কোনো কিছু লিপিবদ্ধ করা। তো তাহলে শবে বরাত দ্বারা উদ্দেশ্য করা হয়, অর্থ করা হয় যে ভাগ্য স্থিরের রজনী, যেদিনে ভাগ্য স্থির করা হয়েছে, ভাগ্যের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। যারা এই রাত্রিতে ইবাদত করছেন তারা বলে থাকেন এই রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয়, মানুষের ভাগ্য লেখা হয়, একটি ব্যাপার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনারা বলে থাকেন এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন। একটি হলো ভাগ্য রজনী, তারপরে হলো এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি করেন, ক্ষমা করেন। আরেকটি হলো এই রাত্রিতে রূহগুলো, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর রূহগুলো একটা জগতে চলে যায়, সেখান থেকে রোহগুলো দুনিয়ায় আসে। বিধবা মহিলারা রাত্রিবেলায় ঘরে বাতি জ্বালিয়ে তাদের হাজবেন্ডদের জন্য অপেক্ষা করে, তাদের স্বামীরা আবার ফিরে আসবে, এরকম চিন্তা চেতনা ওনাদের আছে। তাহলে এই তিনটি ব্যাপারে এই রাত্রিকে উদযাপন করা হয়। এক নম্বর হলো এটি হলো ভাগ্যরজনী, দুই নম্বর হলো এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে ক্ষমা করেন, তিন নম্বর হলো এই রাত্রিতে রূহগুলো দুনিয়ায় চলে আসে। এই তিনটা বিষয়কে সামনে রেখে আমাদের দেশের মানুষেরা শবে বরাত উদযাপন করে। এই তিনটা মৌলিক বিষয়। এখন যেহেতু এটি একটি ইবাদত, সেহেতু এই তিনটি বিষয় যে উল্লেখ করা হলো, এই তিনটি বিষয়কে আমরা কোরআন এবং সুন্নার সামনে নিয়ে আসব। যদি কোরআন দিয়ে এই তিনটি বিষয়কে আমরা পরীক্ষা করে এটির যোগ্যতা ঠিক থাকে, এটির স্থায়িত্ব থাকে, কোরআনের সামনে এটি আমরা যখন কোরআনের সাথে মিলাবো, কোরআন যদি এটিকে সাপোর্ট করে, রসুলের রেখে যাওয়া হাদিস যদি এটিকে সাপোর্ট করে, আমরা মেনে নিব, আমরাও উদযাপন করব ইনশাল্লাহ। আর যদি পবিত্র কোরআনের সাথে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসের সাথে এই তিনটি কথার উল্লেখ আমরা না পাই, রাসুলের হাদিস যদি সাপোর্ট না করে থাকে, তাহলে আমরা এটিকে উদযাপন করতে পারবো না। আপনারা পারবেন ইনশাআল্লাহ, কারণ আমরা সত্যের পথের যাত্রী, আমরা এক আল্লাহর গোলামি করি। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, তার সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা আল্লাহর গোলামি করি। তাহলে দুনিয়ার পরিবেশের গোলামি আমরা করতে পারবো না, দুনিয়ার ইমামদের গোলামি আমরা করতে পারবো না, আমরা করব আল্লাহর গোলামি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেন। তাহলে প্রথম যে কথা, এটিকে ভাগ্যরজনী বলা হয়। এই আয়াতের সব এই কথার সবককে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের উল্লেখ আমাদের ভাইয়েরা করে থাকেন। পবিত্র কোরআনের সূরা দুখানের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা দুখানের তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। পবিত্র কোরআনের সূরা দুখানের তিন এবং চার নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতের অর্থ হচ্ছে, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআনকে, ফি লাইলাতি মুবারাকা, একটি বরকতপূর্ণ রাত্রিতে, একটি বরকতপূর্ণ রাত্রে এই কোরআনকে আমরা নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটি বরকতপূর্ণ রাত্রে আমরা এই কোরআনকে নাজিল করেছি। এখন পবিত্র কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে, এই ব্যাপারে কোরআনে স্পষ্ট ঘোষণা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। আর কদরের রাত্রি কখন হবে এই কথার ব্যাখ্যা কোরআন দিয়েছে। কোরআন বলেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস, এ মাসে আমি কোরআনকে নাজিল করেছি। তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারি রমজান মাসে কদরের রাত্রি আছে, এই কদরের রাত্রিতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাহলে এই আয়াতকে কেউ কেউ বলে থাকেন, এখানে যে লাইলাতু মুবারাকা, বরকতপূর্ণ রাত্রি বলা হয়েছে, এই রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাবানের ১৪ তারিখ দিবাগত রাত, যেটিকে শবে বরাত বলা হয়। এখন একজন সামান্য জ্ঞানের অধিকারী মানুষ, যে কোরআনের ভাষা জ্ঞান তার মোটামুটি আছে, কোরআন পড়ে সে অর্থ করতে পারে, তার কাছেও তো স্পষ্ট কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, আর কদর হচ্ছে রমজানে। তাহলে কোরআন কিভাবে শাবান মাসে নাজিল হয়, এটি আমাদের বোধগম্য হয় না, এটি আমাদের বোধগম্য হয় না। ওনারা বলছেন এখানে লাইলাতি মুবারকা বলা হয়েছে, বরকতপূর্ণ রাত্রি, আর শবে বরাত হচ্ছে একটি বরকতপূর্ণ রাত্রি, এই জন্য শবে বরাতেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই যে মন গড়া চিন্তা, মন গড়া তাফসির, এটি তো কোরআনের সাথেই মিলছে না, তাহলে আমি এই তাফসিরকে কিভাবে গ্রহণ করব? এই কথা ওনারা কেন বলেন? এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে আমি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো স্থির করি, এই রাত্রিতে আমি মানুষের ভাগ্যের ব্যাপারে বিভিন্ন জিনিস আমি লিপিবদ্ধ করি। এই জন্য ওনারা বলছেন যে শবে বরাতের রাত্রিতে যেহেতু ওনারা বলেন ভাগ্যরজনী, সুতরাং এই আয়াতটাকে চুরি করে ওনারা লাইলাতুল কদর থেকে এনে শবে বরাতে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। এখন আমি যদি আমার কোনো আলোচনায় বলি যে জাতীয় কবি লিখেছেন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, আমি বললাম কে লিখেছেন? জাতীয় কবি লিখেছেন। আমি কিন্তু ওই কবির নাম বলি নাই। এই ঘোষণা দেওয়ার পর একজন মানুষ কি বুঝবে যে জাতীয় কবি বলতে রবি ঠাকুর, জাতীয় কবি বলতে গিরিশচন্দ্র সেন, জাতীয় কবি বলতে ফরুক আহমদ, জাতীয় কবি বলতে অন্য শামসুর রহমান? এটা কি কোনো বোকা বিশ্বাস করবে? কারণ জাতীয় কবি একজন, এটা তো স্বীকৃত, সবাই জানে, কাজী নজরুল ইসলাম। তাহলে আমি জাতীয় কবি বললে তো আপনারা অটোমেটিক বোঝার কথা যে এটি নজরুল, কাজী নজরুল ইসলামের কথা। অনুরূপভাবে এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে বরকতপূর্ণ রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, তো কোরআন নাজিল তো হয়েছে কদরের রাত্রিতে, তাহলে বরকতপূর্ণ রাত্রি কোনটি? কদরের রাত্রি। আর কদর কখন? রমজান মাসে। সহজ কথা, আমাদের হুজুররা বুঝে না, আমাদের হুজুররা বুঝে না সহজ কথা আপনাদের কাছে কি অস্পষ্ট? তাহলে আপনারা তো অত কোরআন শরীফ মুখস্থ করেন নাই, এত এত হাদিস পড়েন নাই, আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আর আমাদের মতো এরকম লম্বা জামা পরা, পাগড়ি বাঁধা ওই সমস্ত বড় বড় হুজুরদের কেন স্পষ্ট হয় না? কারণটা কোথায়? কারণ কোথায়? কারণ আছে এক জায়গায়। এটা হলো বাৎসরিক উপার্জনের রাত্রি, এটি হলো বাৎসরিক উপার্জনের রাত্রি। এগুলো থলের বিড়াল তো বের হয়ে যাবে সত্য কথা বললে। এগুলো বাৎসরিক উপার্জনের রাত্রি। এই রাত্রিতে দেখবেন রাস্তায় রাস্তায় পাঁচজন সাতজন দশজন মিলে মিলে মাইকিং করছে, টাকা উঠাচ্ছে। সাধারণ মানুষেরা মনে করছে এই রাত্রিতে দান করলে কত সওয়াব হবে, পকেটে যা আছে বের করে দিয়ে দিচ্ছে। এই রাত্রিতে মসজিদে মসজিদে মিলাদ পড়ানো হচ্ছে, বাসায় বাসায় মিলাদ পড়ানো হচ্ছে। পয়সাওয়ালা লোকেরা মিলাদ পড়ানোর জন্য আহ্বান করে 1,000-2,000 টাকা হুজুরের পকেটে দিয়ে দিচ্ছে। ওনারা হচ্ছেন মৌলুবি, ওনারা মৌলুবি না, মৌলুবি। মৌ মানে হচ্ছে মধু, আর লুবি মানে যিনি লুভ করেন। যারা মধুর লুবি এরা হচ্ছে মৌলুবি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখানে হলো মূল কথা, এই এই রাত্রিকে মানুষের সামনে এটিকে যদি প্রমোট করা হয় তাহলে এই দিনে ইনকামের একটা ভালো সুযোগ আছে, এই দিনে অনেক ইনকাম হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। জানি না ওনারা কেন এটা করছেন, আমার কাছে মনে হয় এই জন্যই করছেন। এই জন্য যদি করে না থাকেন তাহলে আপনাদের মতো মানুষদের কাছে যদি স্পষ্ট হয়, এই সমস্ত কোরআন হাদিস জানে বুঝে ওনাদের কাছে কেন স্পষ্ট হবে না? তাহলে প্রথম যেই কি বলে দাবি ছিল এই শবে বরাতের পক্ষে, যে এটি হলো ভাগ্যরজনী, এটি আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে ভাগ্যরজনী বলতে লাইলাতুল কদরকে উদ্দেশ্য করা হয়েছে। তারপরে দ্বিতীয় ব্যাপারে আসেন। দ্বিতীয় ব্যাপার কি? এই রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করেন। এই রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করেন। এই ব্যাপারে তিরমিজিতে একটি হাদিস আছে, এই হাদিসটির উল্লেখ ওনারা করে থাকেন। তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে, আমি হাদিসটির বাংলাটা পড়ছি। মা আয়েশা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাত্রিতে একাকী মদিনার বাকি গোরস্তানে গিয়েছিলেন। সেখানে তিনি এক পর্যায়ে আয়েশাকে লক্ষ্য করে বলেন, মধ্য শাবানের দিবাগত রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং কাল্ব গোত্রের ছাগল সমূহের লোম সংখ্যার চাইতে অধিক সংখ্যক লোককে আল্লাহ ক্ষমা করে দেন, এই হাদিসটি উল্লেখ আছে। এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে হাজ্জাজ বিন আরতাত নামক একজন রাবি আছে, তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অনেক রকমের ভুল ভ্রান্তি করতেন, এই কারণে ওনার পক্ষ থেকে হাদিস আমরা গ্রহণ করি না। ওনার এই হাদিসকে মুহাদ্দিসিন কিরাম দুর্বল হাদিস বলেছেন। তর্কের খাতিরে মেনে নিলাম যে এই হাদিসটি ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম এই হাদিসটি ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে গিয়ে বাকির গুরুস্থানে পেলেন, আর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই রাত্রিতে আসমানে নেমে আসেন দুনিয়ার আকাশে এবং মানুষদেরকে ক্ষমা করেন। সহিহ বুখারীতে এবং অন্যান্য হাদিসের গ্রন্থে সহিহ সূত্রে 30 জনের অধিক সাহাবি বর্ণনা করেছেন একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলা আস-সামাঈ দুনিয়া হীনা ইয়াবকা সুলুসাল লাইল, রাত্রির এক তৃতীয়াংশ যখন বাকি থাকে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন শেষ রাত্রিতে, এসে বলেন, মাইয়া দুউনি আস্তাজিব লাহ, কে আছো আমার কাছে চাবে আমি তোমার ডাকে সাড়া দিব, আমাকে ডাকো, কে আছে আমার কাছে রিজিক চাবে আমি তোমাকে রিজিক দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়াজালিকা কুল্লা লাইলা, আর এটি প্রত্যেক দিন রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে এই আহ্বান করেন। তাহলে সেটি শুধুমাত্র শাবানের রাত্রিতে কেন, প্রত্যেক দিন রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। যদি হাদিসটিকে তর্কের খাতিরে আপনি সহিও মেনে নেন, তারপরেও তো এটি প্রত্যেক দিন রাত্রিতেই হয়, তাহলে ওই রাত্রির আর আলাদা বৈশিষ্ট্য কী থাকলো? প্রত্যেক দিন রাত্রিতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, সহিহ বুখারীর হাদিস। দুই নম্বর কথা হচ্ছে বাকির গোরস্তানে যাওয়া, বাকির যে গোরস্তান আছে গোরস্তানে যাওয়া। এই জন্য আমাদের সমাজের মায়েরা বোনেরা আমাদের হুজুরদেরকে নিয়ে গোরস্তানে যাচ্ছে, আমাদের সমাজের মুসল্লিরা ওই রাত্রিতে গোরস্তানে যায়, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমের কিতাবুল জানায়েজ জানাজা অধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিস অনুবাদ করেছে সহিহ মুসলিমের, সেটির 2124 এই নম্বরে হাদিসটি আপনি পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইল ইলাল বাকিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি আমার সাথে তার পালা থাকতো, অর্থাৎ রাসূলের অনেকজন বিবি ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য নির্দিষ্ট রাত্রি ছিল একদিন বা দুই দিন, এই রাত্রিতে যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে থাকতেন, তিনি বলছেন যে যেদিনই তিনি আমার সাথে থাকতেন সেদিনই তিনি বাকির গোরস্তানে যেতেন, ইয়াখরুজু মিন আখিরিল লাইল ইলাল বাকি, তিনি সে রাত যে রাত্রিতে আমার ঘরে থাকতেন সে প্রত্যেক রাত্রিতে তিনি কুল্লামা সব সময় যেদিনই তিনি আমার সাথে থাকতেন তিনি বাকির গোরস্তানে যেতেন। তাহলে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত অভ্যাস ছিল, শুধুমাত্র রমজা ওই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, কেবলমাত্র ওই দিনে না, নিয়মিতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। তাহলে বোঝা গেল যে দ্বিতীয় যে যুক্তি পেশ করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ প্রত্যেক দিন রাত্রিতেই মানুষকে ক্ষমা করেন, শুধুমাত্র শাবানের ওই বিশেষ রাত্রিতে না। তাহলে দ্বিতীয় যেই যুক্তি ছিল সেটি আমরা খণ্ডন করলাম। তারপরে 3 নম্বর যুক্তি কি? 3 নম্বর যুক্তি হচ্ছে ওই দিন রুহগুলো, মানুষের আত্মাগুলো দুনিয়ায় চলে আসে, স্বর্গ থেকে মরতে চলে আসে, এই বিশ্বাস ওনারা লালন করেন। এই কথার সপক্ষে ওনারা বলেন পবিত্র কোরআনের যে সূরা কদরে আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আম, সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে কদরের রাত্রিতে কদরের রাত্রিতে তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতারা অবতরণ করেন, ওয়ার রূহ, এবং রূহও অবতরণ করেন। রূহ বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে জিব্রিল আলাইহিস সালাম। ইবনু কাসির তার তাফসিরে লিখেছেন এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা, তথা জিব্রিলকে বলা হয় রূহুল আমিন। জিব্রিল আলাইহিস সালাম উদ্দেশ্য, তাহলে ফেরেশতারা এবং জিব্রিল কদরের রাত্রিতে দুনিয়াতে নেমে আসেন, তাহলে সেটি হচ্ছে কদরের রাত্রিতে, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, আর ওনারা এটাকে হাইজ্যাক করে এই শবে বরাতের রাত্রিতে নিয়ে এসছেন। এই হলো শবে বরাতের মহত্ব এবং গুরুত্ব সম্পর্কে মৌলিক কথা। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি ওনাদেরকে পছন্দ করেন না, ওনাদেরকে ভালোবাসেন না, ওনাদেরকে দেখতে পারেন না, বিধায় আপনি আপনার কথার কি বলে আপনার যুক্তি দিয়ে, আপনার কথা দিয়ে আপনি তাদেরকে পরাজিত করছেন, আপনি তাদেরকে দেখতে পারেন না, এই কারণে আপনি যদি এই কথাও আমাকে বলেন তখন আমি আপনাকে বলবো ঠিক আছে এই সবগুলোই মেনে নিলাম তর্কের খাতিরে, এই সবগুলোই লাইলাতুল বারাতের ব্যাপারে বলা হয়েছে, শবে বরাতের ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলেও এই রাত্রিতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এত গুরুত্বপূর্ণ রাত্রি, ভাগ্য রজনী আপনি বলছেন, গুণামাফের রজনী, এদিন দুনিয়াতে রোহগুলো চলে আসে, এত গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি তার সাহাবীদেরকে, তার স্ত্রীদেরকে ডেকে এনে এই রাত্রির মহত্ব ঘোষণা করবেন না, তিনি কেন করলেন না? তিনি তার সাহাবীদেরকে ডেকে এনে বললেন না কেন তোমরা এই রাত্রিতে ইবাদত করো, এ কথা তিনি কেন বলেন নাই? তিনি তাদেরকে ডেকে এনে, সবাইকে ডেকে অবশ্যই ঘোষণা করা দরকার ছিল যে তোমরা এটি করো, এটি গুরুত্বপূর্ণ একটি রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবে বলেন নাই। তাহলে আমরা এই সমাজের মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম বোঝাকে বাদ দিয়ে আমাদের সমাজে প্রচলিত যে কালচার, আমাদের সমাজে প্রচলিত যে ধ্যান ধারণা, ওইগুলোর প্র্যাকটিস আমি এবং আপনি করছি। প্রিয় ভাইরা, অবাক লাগে আমার কাছে, একজন মানুষ ফজরের সলা আদায় করেনি, জোহরের সলা আদায় করেনি, আসরের সলা আদায় করেনি, মাগরিব আদায় করেনি, ঈশাও আদায় করেনি, একশো টাকা দিয়ে একটা টুপি কিনে সে শবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছে। আফসোস হচ্ছে ওই ব্যক্তির জন্য যার ফরজ সে আদায় করছে না, আর নফল নিয়ে সে দৌড়াদৌড়ি করছে। প্রিয় ভাইরা, এই দিবসে কিংবা এই রাত্রিতে আমাদের সমাজে আরও গুরুত্বপূর্ণ যে কাজ আছে, এগুলোর মধ্যে একটি হচ্ছে হালুয়া এবং রুটি বানানো। এটি আমাদের সমাজে খুব বেশি প্রসিদ্ধ। ওনাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন আপনি এই দিনে হালুয়া রুটির ব্যবস্থা করছেন, ওনারা বলে থাকেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দাঁত তার শহীদ হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খান নাই, তিনি নরম খাবার খেয়েছিলেন। এই চমৎকার একটি উল্লেখযোগ্য মুহূর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল, স্মরণীয় একটি বিষয়, এটিকে স্মরণ করার জন্য আমরা হালুয়া রুটির ব্যবস্থা করেছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জন্য, আল্লাহ রাসূল ইসলামকে প্রতিষ্ঠার জন্য তার দাঁত শহীদ হয়েছে, আর আমি এবং আপনি আনন্দ ফুর্তি করে রুটি আর হালুয়া খাচ্ছি, আফসোস এই উম্মতের মানুষের জন্য। আর অবাক করা ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দাঁত শহীদ হয়েছিল, উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল শাওয়াল মাসের 11 তারিখ, আর আমরা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এই অনুষ্ঠান করছি। তাহলে শাওয়াল মাস হচ্ছে আরো 1.5 মাস পরে, 2 মাস পরে, 2 মাস পরে আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়েছিল, সেই প্র্যাকটিস আমরা 2 মাস আগিয়ে দিয়ে আজকে করছি। অদ্ভুত এই মানুষের আচরণ, অদ্ভুত এই আচরণ, এগুলো হচ্ছে কালচার প্র্যাকটিস। হ্যাঁ, এই এই শাবানের এই ব্যাপারে, শাবান মাসের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আল্লাহ রাসূলকে শাবান মাস অপেক্ষায় এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি নাই রমজান ছাড়া, কারণ রমজানের আগে তিনি শাবান মাসে রোজা রেখে রেখে নিজেকে প্রস্তুত করতেন রমাদানের জন্য। আপনিও রাখতে পারেন শাবান মাসে 10 দিন 15 দিন আপনি নিয়মিত রোজা রাখেন, এটি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের সমাজের একজন হুজুরও বর্ণনা করেন না, আফসোস হচ্ছে মসজিদের ইমাম সাহেবরা এই সুন্নার কোনো গুরুত্ব দেন না, এই সুন্না মানুষকে বলেন না যে আপনারা শাবান মাসে 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন, 20 দিন সিয়াম পালন করেন, এটি মানুষকে বলেন না। ওনারা ওই রাত্রির গুরুত্ব মহত্ব বর্ণনা করে করে ওই যে একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যেটির ব্যাপারে দুর্বল বলা হয়েছে, এটি মানুষের সামনে পেশ করে এই রাত্রির গুরুত্ব মানুষের সামনে বাড়াচ্ছেন। প্রিয় ভাইরা, যে মানুষগুলো ফরজ ইবাদত করছে না তারা সারা রাত এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য ইবাদত করতে পারে, এই ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, খুব কষ্টের সাথে বলছি, ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম যে এক কৃষক, তার খুব বেশি পাগড়ি বাঁধার শখ ছিল। আফসোসের ব্যাপার হচ্ছে ওই লোকের একটি মাত্র লুঙ্গি ছিল, এছাড়া তার শরীরে আর কোনো কাপড় ছিল না, কিন্তু তার এত আবেগ ছিল যে আমাকে পাগড়ি পরতেই হবে। শেষ পর্যন্ত কাপড় না পাওয়ার কারণে তিনি লুঙ্গি খুলে মাথার মধ্যে পাগড়ি বেঁধেছেন। আজকে আমাদের সমাজের যে সমস্ত ব্যক্তিরা ফজর পড়ছে না, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফরজ সালাতের কোনো খবর নাই, তারা সতর ঢাকে নাই, ফরজ ঢাকে নাই, তারা পাগড়ি বাঁধছে, শবে বরাতের সালাত তারা আদায় করছে, এগুলোর কোনো মূল্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে থাকবে না। হ্যাঁ, আপনি শাবান মাসে রোজা রাখতে পারেন, 13, 14, 15 আইয়ামুল বিদ, যেটাকে আইয়ামুল বিদ বলা হয়, এই তিনটি রোজা আপনি প্রতি মাসে রাখতে পারেন, এই মাসেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। 13, 14, 15 আপনি প্রতি রাতেই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ধর্ণা দেন, তার কাছে সাহায্য চান, এই রাত্রিতেও আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটি নিতান্তই ব্যক্তিগত ইবাদত, নিতান্তই ব্যক্তিগত ইবাদত। এই দিবসকে কেন্দ্র করে সরকারি ছুটি ঘোষণা করা, এই দিবসকে কেন্দ্র করে আচার অনুষ্ঠানের ব্যবস্থা করা, হালুয়া রুটির সমাগম করা, বাড়িতে বাড়িতে আনন্দ উৎসব মুখর অবস্থা তৈরি হয়ে যায়। আফসোসের ব্যাপার হচ্ছে লাইলাতুল কদরকে নিয়েও আমাদের দেশে এত বাড়াবাড়ি হয় না যেভাবে লাইলাতুল বারাত নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে ইসলামের মধ্যে আগাছা। আপনি বলতে পারেন এগুলো কোত্থেকে আসছে, আমি আপনাকে বলবো আগাছা আপনার ধান খেতে লাগাতে হয় না, ধান গাছ লাগালে আগাছা এমনিতেই হয়, কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। প্রিয় ভাইরা, সুতরাং আসুন, পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যা শেখায়, রাসুল যেভাবে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমরা ওইভাবেই আমাদের ইবাদত করব, তাহলেই কেবল আমাদের ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে কবুল হবে, অন্যথায় নিজের মন করা চিন্তা চেতনা দিয়ে ইবাদত তৈরি করা যায় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে হকের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তার ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই ইবাদতগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করে আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আইয়ুহাল হাযিরুন, সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিল করিম حيث يقول سبحانه وتعالى مؤمرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الثناء الحسن يا رب العالمين اللهم إني عبدك ابن عبدك ابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك الله أسألك اللهم ربنا بكل اسم هو لك سميت لك سميت لك يا رب العالمين اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وعملا متقبلا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المستضعفين اللهم انصر المظلومين اللهم انصر المجاهدين يا رب العالمين اللهم আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়ালাযিকরুল্লাহি তাআলা আলা ওয়া আযমু ওয়া আকবার।